বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে এখন দুপুর 12:00 আর বাংলাদেশে রাত 10:00, ভারতে রাত 9:30। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই অধিবেশন শুরু করছি। আমি আনিস আহমেদ। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর প্রতিবেদন।
চট্টগ্রামের একটি জঙ্গি আস্তানায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাবের অভিযানে দুই জঙ্গির ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
পুরভোটের একদিন আগেই জম্মু কাশ্মীরকে উত্তপ্ত করে তুলতে এবং সেখানে আতঙ্কের পরিবেশ তৈরি করতে পথে নামল উপত্যকার বুকে বেড়ে ওঠা জঙ্গি সংগঠনগুলি।
এবং কলকাতা থেকেই দীপঙ্কর চক্রবর্তী।
ভারত রাশিয়া থেকে সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনছে।
তাছাড়া বাংলাদেশে জঙ্গিবাদ পুনরুত্থানের আশঙ্কা নিয়ে থাকছে একটি বিশেষ সাক্ষাৎকার, আর আজকের আলাপনে থাকছে এবার কোটা পুনর্বহালের আন্দোলন প্রসঙ্গ। তবে সবকিছুর আগে রয়েছে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতির পদের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী বিচারক ব্রেট ক্যাভানোর মনোনয়নের জন্য সেনেটের চূড়ান্ত ভোটাভুটির আগে সেনেটররাই এই কয়েক ঘণ্টা আগেই হ্যাঁ না ভোট দেন। ওই ভোটের মধ্য দিয়ে আগামীকাল শনিবার পূর্ণ সেনেটে চূড়ান্ত ভোট গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। খুব সামান্য ভোটেই এই হ্যাঁ না ভোট হয়েছে। 2018 সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর স্ত্রীরোগ চিকিৎসক ডেনিস মুকওয়েগে এবং ইয়েজিডি সম্প্রদায়ের অধিকার কর্মী নাদিয়া মুরাদ। কঙ্গোতে যৌন নিপীড়ন ও ধর্ষণের শিকার নারীদের চিকিৎসাদানের জন্য এবং ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের হাতে যৌন দাসী হিসেবে বন্দী ও যৌন অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পাওয়ার অধিকার কর্মী ইয়েজিডি সম্প্রদায়ের নাদিয়া মুরাদকে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। নরওয়ের নোবেল কমিটি একটি বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধের হাতিয়ার হিসেবে ধর্ষণ ও যৌন নির্যাতন এবং বন্দুক সহিংসতা বন্ধে তাদের উল্লেখযোগ্য অবদানের জন্য ডক্টর মুকওয়েগে এবং নাদিয়া মুরাদকে শান্তি পুরস্কার দেওয়া হয়। গাইনোকোলজিস্ট ডেনিস মুকওয়েগে কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর বুকাভুতে হাসপাতালের পরিচালক ছিলেন। জীবনের বড় একটি সময় তিনি সহকর্মীদের নিয়ে যৌন সহিংসতার শিকার নারীদের চিকিৎসা করেন। হাজার হাজার নারী যারা নানাভাবে যৌন সহিংসতার শিকার হয়েছেন তাদের তিনি চিকিৎসা দিয়েছেন। ইরাকের উত্তরাঞ্চলীয় একটি গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে আইসিসের জঙ্গিরা। তাদের আস্তানায় নাদিয়াকে বন্দী করে রাখা হয় এবং যৌনদাসী হয়ে থাকতে বাধ্য করা হয়েছিল। বেইজিং এবং ম্যানিলার মধ্যে সৌহার্দ্য সম্পর্ক থাকা সত্ত্বেও ফিলিপিন্স যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীতের মৈত্রী এবং মজবুত বিশ্বস্ততার সম্পর্ককে নতুন করে গড়ার উদ্যোগেই আগামী বছর যৌথ সামরিক মহড়া বৃদ্ধি করবে। ওয়াশিংটন এবং ম্যানিলা 2019 সালে 281টি যৌথ সামরিক মহড়ার বিষয়ে একমত হয়েছে। অক্টোবর মাসের 1 তারিখে প্রকাশিত আর্মড ফোর্স অব দ্য ফিলিপিন্সের ওয়েবসাইটে বলা হয়েছে, এবছর দুদেশের মধ্যে 261টি যৌথ মহড়া থেকে আগামী বছরের জন্য 281টি করা হয়েছে। প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দুদেশই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, জল ও সমুদ্র নিরাপত্তা, মানবিক সাহায্য এবং দুর্যোগ মোকাবেলায় ত্রাণ বিতরণ বিষয়ে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে। ফিলিপিনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে 2016 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে বিশ্বের সবচাইতে শক্তিশালী সামরিক বাহিনীর কাছ থেকে সাহায্য উল্লেখযোগ্য পরিমাণে কম পাচ্ছে এবং অপরদিকে ভূ রাজনৈতিক দিক থেকে আমেরিকার শত্রু চীনের সঙ্গে তারা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মিরসরাইয়ের একটি জঙ্গি আস্তানায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাবের অভিযানে দুজন জঙ্গির ছিন্ন ভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা 90 জেএমবির সদস্য বলে র্যাব জানিয়েছে। র্যাবের গণমাধ্যম বিভাগের প্রধান জানিয়েছেন, চট্টগ্রামের আদালত ভবনে হামলা চালানো ছিল ওই জঙ্গিদের উদ্দেশ্য। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
র্যাব গতরাত 3টা থেকে জোরারগঞ্জের একটি বাড়ি ঘিরে ফেলে এবং ওই বাড়িটির লোকজনকে বাড়ি থেকে বেরিয়ে আসতে বললে ওই সময় র্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়। ওই সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। রাত 4:30 নাগাদ বাড়িটির মধ্য থেকে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। র্যাব বলছে জঙ্গিরা নিজেরাই গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। র্যাব জানায় এরপরে বাড়ির ভেতর থেকে ছিন্নভিন্ন 2টো মরদেহ এবং 5টি গ্রেনেড, 1টি AK-22 রাইফেল, 3টি পিস্তল ও গ্রেনেড তৈরি সরঞ্জামাদি উদ্ধার করা হয়। র্যাবের গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান জানান, জঙ্গিদের উদ্দেশ্য ছিল চট্টগ্রামের আদালত ভবনে নাশকতা করার।
দুই একটা গ্রুপ তারা মোটামুটি প্রস্তুত নাশকতা করার জন্য এবং তারা চট্টগ্রামে আদালত ভবনে এরকম নাশকতা পরিকল্পনা ছিল।
র্যাব বাড়ির মালিক সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শুক্রবার বেলা 11টা নাগাদ র্যাবের ওই অভিযান সমাপ্ত হয়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
বাংলাদেশে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন সহ 5 দফা দাবির আদায়ের জন্য সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় ঐক্য গঠনের যে সিদ্ধান্ত নিয়েছে তা বানচালের জন্য সরকার ষড়যন্ত্র করছে বলে দাবি করে বিএনপি বলেছে যে তা কখনোই সফল হবে না। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম বিস্তারিত জানাচ্ছেন।
বিএনপির শীর্ষস্থানীয় নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ শুক্রবার ঢাকায় এক আলোচনা সভায় এমন দাবি করে বলেছেন, শীঘ্রই জাতীয় ঐক্য প্রক্রিয়ার তরফে দাবি আদায়ের জন্য কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন,
তারা যতই তারা প্রচারণা করুক না কেন একতরফা ভাবে তাতে কোনো লাভ নেই। যে আমাদেরকে ঘরে বন্দি রেখে আপনারা এককভাবে নির্বাচনী প্রচারণা করবেন আর মনে করছেন যে তাতে করে আপনারা সফল হবেন, আপনাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।
এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, সরকারি দল হিসেবে তার দল নির্বাচনী প্রচারণায় কোনো বাড়তি সুযোগ নেবে না।
এ ব্যাপারে কোনো বাধা প্রচারণা আমরা যেমন চালাচ্ছি তারাও চালাচ্ছে।
তবে তিনি বলেন, সকলকে নির্বাচনী আইন সমানভাবে মেনে চলতে হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারত রাশিয়া থেকে সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র কিনছে। আজ নতুন দিল্লিতে দুদেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে এ ব্যাপারে $5 বিলিয়ন বা $500 কোটি প্রতিরক্ষা চুক্তি হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর এই রিপোর্টে।
গত 10ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী রাজ্যের 28,000 দুর্গাপুজো কমিটির প্রত্যেকটিকে 10,000 টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। এর মধ্যে আছে জেলাগুলোর 25,000 পুজো আর কলকাতার পুজো 3,000। তিনি নিজেই বলেন, অঙ্কটা কিন্তু কম নয়, 28 কোটি টাকা লাগবে এর জন্য। সঙ্গে সঙ্গে সমালোচনার ঝড় ওঠে। যে সরকার সদাই অর্থকষ্টে রয়েছে বলে প্রচার করে সে কেমন করে জনগণের টাকা এভাবে নয়ছয় করে? এই প্রশ্ন তুলে বিক্ষুব্ধরা হাইকোর্টে মামলা করেন। তার প্রাথমিক শুনানির পর আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই পূজা অনুদানে স্থগিতাদেশ জারি করে। হাইকোর্ট বলেছে, করদাতাদের টাকা কাদের দেওয়া হবে কেন জনগণের তা জানার অধিকার আছে। শুধু কি দুর্গাপূজায় নাকি অন্যান্য উৎসবে এভাবে টাকা দেওয়া হয়? রাজ্য সরকারকে আগামী মঙ্গলবার এই সব প্রশ্নের উত্তর দিতে হবে হলফনামা দিয়ে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এতক্ষণ আপনারা শুনছিলেন দীপঙ্কর চক্রবর্তী, আমাদের শোনাচ্ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারোয়ারি দুর্গাপুজোর জন্য সরকারি তহবিল থেকে 28 কোটি টাকা দেওয়ার যে ঘোষণা দিয়েছিলেন সে সম্পর্কিত রিপোর্টটি। তবে একটু আগে আপনাদের বলেছিলাম ভারত ও রাশিয়া সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র কিনছে এবং নতুন দিল্লিতে এ সম্পর্কে একটি চুক্তি হয়েছে, সে সম্পর্কে রিপোর্টটি এখন শোনাচ্ছি।
আকাশপথে যে কোনো আক্রমণ প্রতিহত করতে পারে S-400 ট্রায়াম্ফ নামের এই মিসাইল সিস্টেম। একটিতে থাকে 8টি করে মিসাইল লঞ্চার। শত্রুপক্ষের অনেকগুলো বিমান বা ক্ষেপণাস্ত্র একসঙ্গে আক্রমণ করতে এলেও ট্রায়াম্ফের রেডারে তা ধরা পড়বে এবং 400 কিলোমিটার দূরে পর্যন্ত সেগুলোকে ধ্বংস করে ফেলা যাবে। রাশিয়ার কাছ থেকে চীন প্রথম এই বহুমুখী ক্ষেপণাস্ত্র কেনে এখন ভারত কিনছে 5টি। এজন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2 দিনের সফরে ভারতে এসেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার শীর্ষ বৈঠকের পর দুই দেশের মধ্যে পারমাণবিক প্রযুক্তি, মহাকাশ অভিযান, সহ মোট 8টি চুক্তি সই হয়। সবশেষে মোদি ও পুতিন এক যুগ্ম সাংবাদিক সম্মেলনে বলেন, ভারত ও রাশিয়া দীর্ঘদিনের বন্ধু, প্রতিরক্ষা চুক্তি তার ভিত্তি আরও মজবুত করেছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সপ্তাহব্যাপী আফ্রিকা সফরের প্রায় শেষ পর্যায়ে আজ তিনি কেনিয়ায় রয়েছেন। শুক্রবার তিনি একটি অনাথ আশ্রম বা এতিমখানা পরিদর্শন করেন। মিস ট্রাম্প কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত ন্যাশনাল পার্কের একটি এতিমখানায় এবং হাতি সুরক্ষাশালায় যান। সেখানে তিনি একটি শিশু হাতিকে বিশাল একটি বোতলে করে দুধ খাওয়ান। সেখানে তিনি একটি এতিমখানাও পরিদর্শন করেন। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের এটাই ছিল প্রথম কেনিয়া সফর এবং আফ্রিকা সফর। এই সফরে তিনি ঘানা এবং মালাউই যান। সবশেষে যাত্রাবিরতি করবেন তিনি মিশরে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আপনারা শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে এবং অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের ফেসবুক ফ্যান পেজেও। যেমনটি একটু আগেই আমরা বিশ্ব সংবাদে শুনেছি যে চট্টগ্রামের মিরেশ্বরাইয়ে জোড়ারগঞ্জ এলাকায় র্যাব একটি জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালালে দুজন সন্দেহভাজন সন্ত্রাসী নিজেদের শরীরে বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের হত্যা করেছে। র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে যে জামিয়াতুল মুজাহিদিন বা জেএমবি যাকে বলা হয় সেখানে আদালত ভবনে আক্রমণ করার পরিকল্পনা করছিল। বাংলাদেশে জঙ্গিবাদ প্রসঙ্গে আজ আমরা কথা বলব বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক এলাহি চৌধুরীর সঙ্গে ঢাকা থেকে। জনাব ইশফাক এলাহি চৌধুরী, আপনাকে স্বাগতম। যেমনটি একটু আগেই বলছিলাম যে চট্টগ্রামে আজ জঙ্গিদের গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে, এতে কি মনে হয় যে বাংলাদেশে জঙ্গিরা প্রকাশ্যে না হলেও গোপনে এখনো তৎপর রয়েছে?
জি, আসলে তারা কখনোই মানে জঙ্গি মুক্ত যে পরিবেশ সেটা আমার বলার সময় হয়নি। কারণ গত কিছুদিন থেকেই ছোটখাটো অভিযানে বা গোপন তথ্যের ভিত্তিতে জঙ্গিরা ধরা পড়ছিল, বিশেষ করে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে বেশ কিছু জঙ্গি ইতিমধ্যে ধরা পড়েছে। তো আগে গত মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টেও বলা হয়েছিল জঙ্গি দমনে বাংলাদেশের অনেক সার্থকতার সঙ্গে সঙ্গে জঙ্গি তৎপরতা কিন্তু সম্পূর্ণ নির্মূল হয়নি। এটা হওয়া সম্ভব নয়, কারণ আমি জানি যে এটা একটা আইডিওলজিক্যাল ওয়ারফেয়ার, একটা আদর্শিক যুদ্ধ, এবং সারা বিশ্ব জুড়ে এটা চলছে। সেখান থেকে বাংলাদেশ বিযুক্ত হয়ে থাকতে পারে না। তো আমার মনে হয় এটা একটা দীর্ঘমেয়াদী যেটা যুদ্ধই বলুন বা সংগ্রামী বলুন সেটা চলবে। একই সঙ্গে দমনও হবে, আবার একই সঙ্গে
জঙ্গিদের ব্যাপারে সরকারের যে জিরো টলারেন্স নীতি সেটা কতখানি সফল হয়েছে?
সফল হয়েছে এইদিকে যে আমাদের এই জঙ্গি দমন এবং জঙ্গি তৎপরতার উপর নজর রাখার যেসব ক্ষমতা সেই ক্ষমতা আমাদের অনেক বেড়েছে। বিশেষ বাহিনী গঠন করা হয়েছে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, নতুন নতুন জঙ্গি দমনে ব্যবহৃত অস্ত্র সম্ভারী বলুন, তারপরে নজরদারির জন্য বিভিন্ন ইকুইপমেন্ট আমরা দেশ বিদেশ থেকে সংগ্রহ করেছি। দেশ জুড়ে একটা নিরাপত্তা বলয় এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী, এবং সেটা প্রমাণ হয়েছে এই যে এইসব জঙ্গি তৎপরতা কোনো কিছু ঘটার আগেই সেগুলোকে ডিটেক্ট করা এবং দমন করা। কিন্তু যেটা এখনো কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে যেটা আমি বললাম যে আদর্শিক সংগ্রাম, এবং আদর্শিক যে সংগ্রামের যে
সরকার আর কি কি করতে পারে বলে আপনার মনে হয়?
একটা হচ্ছে যে নজরদারি আরো বাড়াতে হবে, এবং এই যে অস্ত্র আসছে কোথা থেকে, বাইরের যে কোনো মদতদাতা বা দেশের ভিতরেও যদি এইসব জঙ্গিদের যদি মদত দানে থাকে এবং তাদেরকে আইনের আওতায় আনা, শুধুমাত্র যদি যারা জঙ্গি হয়ে গেছে আস্তানায় আছে তাদেরকে নির্মূল করলেই চলবে না, এর পিছনে যারা এদের কাজ করছে সেগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। এবং সেটা এমন হতে পারে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের এই ব্যাপারে যোগাযোগ বাড়াতে হবে। আমি মনে করি যে নির্মূলের ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু এটা এই যে পুলিশ অ্যাকশনের বাইরে যে একটা সিভিক অ্যাকশন যেটা আছে সমাজকে জড়িত করে সেখানে এখনো আমাদের কাজ আছে।
জি, কেউ কেউ এমনটি আশঙ্কা করে থাকেন যে বাংলাদেশে সাধারণ নির্বাচন যে এগিয়ে আসছে সেখানে রাজনৈতিক অনিশ্চয়তা এবং অস্থিরতা যদি বৃদ্ধি পায় তাহলে তার সুযোগ নিতে পারে জঙ্গি সংগঠনগুলো, আপনার কি মনে হয়?
জি, এটা তো অত্যন্ত বাস্তব কথা, কারণ দেশে যদি অস্থিরতা বিরাজ করে আইন শৃঙ্খলার অবনতি ঘটে তখন সে সুযোগটা জঙ্গিরা নিবেই, কারণ যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দৈনন্দিন এই ধরনের বিভিন্ন রাজনৈতিক অস্থিরতায় ব্যস্ত থাকে তাহলে তাদের জন্য সেটা অপারেট করার সুবিধা হবে। তো আমার মনে হয় এখন পর্যন্ত আমরা যেসব ইন্ডিকেশন পাচ্ছি আশা করি বাংলাদেশ একটা শান্তিপূর্ণ সর্বদলীয় ইসি একটা নির্বাচনের দিকে যাবে, কিন্তু সেটাও যদি সেসব তার সম্ভাবনা যদি থাকে সেখানে জঙ্গিরা কিন্তু এটাকে ডিসরাপ্ট করতে চেষ্টা করতে পারে, কারণ তারা চাইবে না যে বাংলাদেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করুক। যতই রাজনৈতিক অস্থিরতা বাড়বে ততই তাদের জন্য এখানে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাওয়া সহজ হবে। সুতরাং আমাদের আগামী দিনগুলোতে অনেক সতর্ক হতে হবে এবং তারা কখনোই যেন এদের সুযোগ সৃষ্টি না হয় সেদিকে আমাদের নজর দিতে হবে।
জি, সেই প্রসঙ্গে আরেকটা কথা জানতে চাই যে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ নানান রকমের দ্বন্দ্ব সংঘাতের কারণ হয়ে দাঁড়ায় সেটা আমরা জানি, পাশাপাশি একথা অনেকে বলেন যে ধর্মীয় দলগুলো নির্বাচনে অংশ নিতে না পারলে তারা হয়তো উগ্রবাদের দিকে ঝুঁকে পড়তে পারে। বাংলাদেশে জামাত ইসলামী রাজনৈতিক দল হিসেবে টিকে থাকলেও আদালতের আদেশ ক্রমে তারা নির্বাচনে অংশ নিতে পারছে না এবং নির্বাচন কমিশনের সঙ্গে তারা নিবন্ধিত দলও নয় এখন, তাহলে কি এরকম আশঙ্কা থেকে যায় যে তারা কিংবা তাদের অঙ্গ সংগঠন উগ্রবাদের দিকে ঝুঁকে পড়তে পারে? বিশেষত 71 সনে এর ইতিহাস পর্যালোচনা করলে তাদের ভূমিকা দেখলে সেটা কি মনে হয়?
জি, আসলে অনেকগুলো ধর্মীয় সংগঠন কিন্তু নির্বাচনে আছে, জামাত ইসলামী ছাড়াও আরো অনেকগুলো ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠী আছে, তারা নির্বাচনে ওপেন রাজনীতিতে তারা আছে এবং বেশ সক্রিয় আছে। হ্যাঁ, একমাত্র জামাত ইসলামী যেটা একটা রাজনৈতিক সংগঠন হিসেবে এই মুহূর্তে নয় সম্মুখে নয়, কিন্তু ব্যাপার হচ্ছে তারা কিন্তু গোপনে অনেক নিজেরা জামাত ইসলামী লেবাস বাদ দিয়ে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা ঢুকে পড়ছে, এমনকি মেইন স্ট্রিম রাজনীতিতেও তারা বলা হয়ে থাকে যে তারা ঢুকে পড়েছে। তবে এটা সত্যি যে কিছু কিছু হয়তো এখানে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে বা অনেক তারা যেহেতু কোন রাজনৈতিক অ্যাক্টিভিটিস নাই, বিশেষ করে তাদের মধ্যে যারা ছাত্র শিবির করতে পারে মোরব যাদের বয়স কম এই ধরনের কিছু কিছু যোগ্য কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। তবে এখন পর্যন্ত জেএমবি যেগুলো দেখেছি এখানে জামাত ইসলামী যেরকম আছে একদম রাজনৈতিক পরিচয় ছিল না, কিন্তু ধর্মীয় উগ্রবাদে তারা দীক্ষিত হয়েছে এ ধরনের ছেলেগুলো আছে এবং হতদরিদ্র পরিবার থেকে আছে আবার উচ্চ শিক্ষিত এবং শহুরে পরিবার থেকে আছে। সুতরাং জঙ্গি কর্মকাণ্ডটা আমি মনে করি যে রাজনৈতিক অস্থিরতার ফলে বাড়তে পারে, কিন্তু এটার একটা নিজস্ব একটা গতি আছে এবং নিজস্ব একটা আইডিওলজি আছে যেটা দীর্ঘমেয়াদি একটা টার্নিং এর ব্যাপার।
জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। কাশ্মীরে জঙ্গি আক্রমণের ঘটনা ক্রমশই বেড়ে চলছে, এই সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের একটি প্রতিবেদন।
মৃত দুই ব্যক্তি ও আহত ব্যক্তি ন্যাশনাল কনফারেন্সের সমর্থক বলে জানা গেছে। সংবাদ সংস্থার সূত্রের খবর, গুলি লাগার পর গুরুতর জখম অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয় কারফালি মহল্লার হাসপাতালে। সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক, তৃতীয় জনের চিকিৎসা চলছে। এই ঘটনার নিন্দা করেছে সমস্ত রাজনৈতিক মহল। এই ঘটনাকে কালিমালিপ্ত দিন বলে উল্লেখ করেছেন পিডিপি প্রধান তথা জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। একই ভাষায় সমালোচনা করেছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ। জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কড়া শাস্তির দাবিও তুলেছেন তিনি। মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করার জন্যই পুরো ভোটের একদিন আগে এমন ঘটনা ঘটানো হলো বলে অভিযোগ করেছে বিজেপি। যদিও শীর্ষ আদালতে ঝুলে থাকা সংবিধানের 35 এ ধারার পক্ষে সওয়াল করে এই পুরো ভোট বয়কট করেছে পিডিপি ও এনসি। স্থানীয় পুরসভা নির্বাচন থেকে সরে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে দুই রাজনৈতিক প্রতিপক্ষ। তাদের দাবি, সংবিধানের 35 এ ধারা সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করুক কেন্দ্র। উল্লেখ করা যেতে পারে, জম্মু কাশ্মীরের মানুষদের মনে আতঙ্ক সৃষ্টি করতে গত এক মাস ধরেই ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে জঙ্গি সংগঠনগুলি। হুমকি ভিডিও প্রকাশ করে তারা খুন করতে শুরু করে একের পর এক পুলিশের উচ্চপদস্থ কর্তাদের। হুঁশিয়ারির প্রভাব এতটাই প্রকট যে গত কয়েকদিনে উপত্যকায় পুলিশের চাকরি থেকে পদত্যাগ করেছেন বহু উচ্চপদস্থ পুলিশ কর্তা। সম্প্রতি ভারতীয় গোয়েন্দাদের কাছে এসেছে চাঞ্চল্যকর একটি কথোপকথন, যেখান থেকে গোয়েন্দারা স্পষ্ট হয়েছেন যে পুলিশ কর্তাদের খুনের সুপারি আসছে সরাসরি পাকিস্তান থেকে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর মদতেই একের পর এক পুলিশ কর্তাদের খুন করা হচ্ছে বলে জানা গেছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবার শুরু হয়েছে,
শ্রোতা বন্ধুরা মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
শুরু হচ্ছে আমাদের শুক্রবারিক আয়োজন আলাপন। আজকের বিষয় এবার কোটা পুনর্বহালের আন্দোলন প্রসঙ্গ। সঞ্চালন করছেন রোকেয়া হায়দার ও সেলিম হোসেন।
ধন্যবাদ আনিস। শ্রোতা বন্ধুরা যেমন শুনলেন যে কোটা প্রসঙ্গে আমাদের আজকের আলাপনের আলোচনা। হ্যাঁ, আন্দোলন চলছে, আন্দোলন কিন্তু যুক্তরাষ্ট্র চলছে, বিচারপতি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত প্রার্থী ব্রেট কাভানোকে নিয়ে, তার বিরুদ্ধে আর কি, তাকে যাতে সেই পদে বহাল না করা হয় সেই নিয়ে আন্দোলন চলছে। আর বাংলাদেশে আন্দোলন চলছে কোটা পদ্ধতি নিয়ে। সরকার সিদ্ধান্ত নিয়েছেন কোটা পদ্ধতি বাতিল করা হবে সরকারি চাকরিতে। গ্রেড ওয়ান এবং গ্রেড টু এই লেভেলের সরকারি চাকরিতে আগে নির্ধারিত কোটা ছিল, মহিলাদের জন্য কোটা ছিল, প্রতিবন্ধীদের জন্য কোটা ছিল, কিন্তু সেই সমস্ত কোটা সরকার, তার আগে আন্দোলন হয়েছিল। এই মুহূর্তে সেলিম যোগ দিতে, সেলিম তাহলে
আজকে আমাদের যে আলোচনা সেটাতে যোগ দেওয়ার জন্য আমি এতক্ষণ আপনার জন্যই চেষ্টা করছিলাম,
তোমার জন্য,
আমাদের শ্রোতাদের জন্য,
আমেরিকা বাংলা বিভাগের শ্রোতাদের জন্য,
আমাদের শ্রোতাদের জন্য চেষ্টা করছিলাম আজকে আমাদের কোটা আন্দোলন নিয়ে, নতুন করে কোটা আন্দোলন নিয়ে আলোচনা।
কারণ এতদিন ছিল যে কোটা আন্দোলন বাতিল কর, মানে কোটা বাতিল করা হোক, আবার বাতিল করে যেভাবে হয়েছে
কোটা পুনর্বহাল বলা যায় এটাকে,
হ্যাঁ কিছু ক্ষেত্রে।
আচ্ছা, আমাদের সঙ্গে ইতিমধ্যে আপা যোগ দিয়েছেন অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী, ঢাকা থেকে চেঞ্জ মেকার্স এর, আপনি জানেন মাঝে মধ্যে আমাদের সঙ্গে বিভিন্ন আলোচনায় অংশ নেন। জুনায়েদ সাকি মানবাধিকার কর্মী, তার আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল, আমি কথাও বলেছিলাম, তার টেলিফোনে চার্জ নেই, চার্জ দিয়ে কিছুক্ষণ পরে উনি জয়েন করবেন। মোশরেফা মিশু, আপনি জানেন বাংলাদেশে একসময় ছাত্র মৈত্রীর নেত্রী ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্রনেত্রী, এবং এখন শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের তিনি প্রেসিডেন্ট, তিনিও যুক্ত হয়েছেন। তো আমরা, আমার মনে হয় কোটা আন্দোলন নিয়ে আপনি ইতিমধ্যেই সূচনা বক্তব্য দিয়েছেন, আমিও এক মিনিট একটু বলি। সেটি হলো ফেব্রুয়ারি মাসে যে আন্দোলন শুরু হয়েছিল কোটা বাতিলের পক্ষে, সেই আন্দোলন প্রেক্ষিতে এক পর্যায়ে আমরা সবাই জানি যে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে কোটাই থাকবে না, এবং মন্ত্রী পরিষদে কোটা থাকবে না এই বিলটি ইতিমধ্যে পাশ হয়েছে, যেটি সেটি হলো যে দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কোটা বাতিলের একটি বিল। তো এই এই কারণে এখন যারা তখন আন্দোলন করেছিলেন তাদের অনেকেই এই একেবারে বাতিল হয়ে যাওয়ার কারণে আবার কিছু কোটা পুনর্বহালের দাবি করছে এবং এই দাবিতে ইতিমধ্যেই শাহবাগ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা আন্দোলন শুরু
হয়েছে এবং ওই দাবি জানানো শুরু হয়েছে। তো এই দাবির পরিস্থিতি কি দাঁড়াচ্ছে সেটা নিয়ে আমরা এখন প্রথমে সাথে আলোচনা করি।
তানভীর উল সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি।
হ্যালো তানভীর সিদ্দিকী, লাইনে আছেন? লাইনটা কি শুনতে পাচ্ছেন?
জানানো
হচ্ছে সেটা কোন দিকে মোড় নিচ্ছে এইসব আর কি? এই যে দাবি জানানো হচ্ছে এখন কোটা, আবার কিছু ক্ষেত্রে
পুনর্বহালের দাবি, তো আমার মনে হয় যে তানভীর সিদ্দিকী আগে বলুন, তারপরে আমরা মোশরেফা মিশুর কথা শুনবো।
ধন্যবাদ রোকেয়াপা, ধন্যবাদ জনাব নবী সেলিম, আপনাদের দুজনকে অনেকদিন পরে আমি অনলাইনে পেলাম এবং আপনাদেরকে আমি দেখছিও, খুব ভালো লাগছে আপনাদেরকে দেখতে। আমি কোটার বিষয়টা নিয়ে একটু কথা বলবো, কারণ এই জিনিসটা হঠাৎ করে যে একটা আন্দোলন শুরু হলো ব্যাপারটা কিন্তু বটে সেরকম
না, তা নয়, আমরা জানি।
এবং এই কোটার সাথে অনেকগুলো বিষয় জড়িত, এটার সাথে রাষ্ট্রীয় একটা পলিসির ব্যাপার আছে সেটা যেমন জড়িত, এটার সাথে আপনার মুক্তিযুদ্ধ ইস্যুটা জড়িত, এটার সাথে সুবিধা বঞ্চিত শ্রেণী যেটা আছে, অনগ্রসর শ্রেণী বলে যেটা বলা হয় সংবিধানের যেখানে উল্লেখ আছে সেটা জড়িত, জেলা কোটা জড়িত, সবকিছু মিলিয়ে এটা কিন্তু একটা জটিল একটা ইস্যু।
জটিল বিষয় কিন্তু তানভীর, বেশিরভাগই শোনা যাচ্ছে মুক্তিযোদ্ধাদের এবং প্রতিবন্ধীদের কথা। মুক্তিযোদ্ধাদের তো অবশ্যই সোচ্চার হয়েছেন যে ফিরিয়ে দাও কোটা, তো সেই প্রেক্ষিতে আপনি কি বলবেন?
আমি জিনিসটাকে একটু অন্যভাবে দেখতে চাই, কারণ হচ্ছে যে মুক্তিযুদ্ধ ইস্যুটা খুব সেন্সিটিভ ইস্যু একটা, এবং এই সেন্সিটিভ ইস্যুটা এত দূরে আসার আগে আমার পলিসি মেকার যারা আছেন ওনাদের উচিত ছিল এই বিষয়টা খুব প্রফেশনালি হ্যান্ডেল করা, কারণ এটা আসবে। মুক্তিযোদ্ধারা এদেশের সূর্য সন্তান, তাদের পরিবারের জন্য যদি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় রাষ্ট্রের পক্ষ থেকে, সেটা বাতিল করার আগে চিন্তা করা দরকার ছিল যে কতটুকু দেওয়া উচিত, কতটুকু দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়। আমি আপনাদেরকে একটু খুব সংক্ষেপে বলি, আমি সাংবাদিকতার সঙ্গে যেহেতু জড়িত ছিলাম এই জন্য আমি এই জিনিসটা আমার খুব রিকল আমি করতে পারি। 90-এর দশকে যখন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যে অ্যানুয়াল রিপোর্টটা করতো সেখানে কিন্তু লেখা থাকতো যে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কোটা পূরণ হয়নি। এর কারণ ছিল যে ওই সময়ে মুক্তিযোদ্ধাদের জন্য বয়স শিথিলযোগ্য লেখা থাকতো, তখন তাদের বয়স হতে হতো 32 বছর। কিন্তু এটা আমি 90-এর দশকের কথা বলছি, তখন শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্য এই কোটাটা ছিল, কিন্তু ওই সময়ে যদি একজন মুক্তিযোদ্ধাকে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর চাকরিতে ঢুকতে হয় তাহলে তার মুক্তিযুদ্ধের সময় তার বয়স হতে হবে 8, 10 বা 12 বছর। তো 8-10 বছর বয়সে তো কোনো মুক্তিযোদ্ধা ছিলেন
না।
পরবর্তীতে এটা আসলো মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য,
জি,
এর পরবর্তীতে এখন আসলো মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য। হ্যাঁ, এখন একটা মুক্তিযোদ্ধাকে আপনি কতদূর সুবিধা দিবেন, একটা ফ্যামিলির থেকে কতজনকে সুবিধা দিবেন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু স্পষ্ট করা হয়নি। যে কারণে আপনার অন্যান্য যারা আছেন, এই যে 53 ভাগ যেটা বলা হয় এটা শুধুমাত্র মুক্তিযোদ্ধা না, এখানে জেলা কোটা আছে, এখানে
56 ভাগের কথা বলা হচ্ছে, 56%, 30% হলো মুক্তিযোদ্ধা, 10% হচ্ছে
মহিলাদের,
হ্যাঁ, এবং বাকি বোধহয় অনগ্রসর মানুষ যারা আর কি, তারা 10% এবং প্রতিবন্ধী বোধহয় 1%,
হ্যাঁ,
সব মিলে 56%।
আর টেলিফোনে কেউ আছেন কি? আমার মনে হয় টেলিফোনে কেউ আছেন। হ্যালো,
হ্যাঁ
জি,
হ্যাঁ আপনি আছেন কিন্তু আমাদের কোনো শ্রোতা বোধহয় ফোন করছেন। হ্যালো,
হ্যালো, ওকে আপা সেলিম ভাই নমস্কার।
নমস্কার
জি, বলুন
জি। আমি কথা বলছি দীপক চক্রবর্তী, বাংলাদেশ পঞ্চগড় থেকে।
হ্যাঁ হ্যাঁ বলুন।
সবাইকে অগ্রিম ভারতীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
আপনাকেও শুভেচ্ছা, আপনি বলুন আপনার বক্তব্য কি?
জি, আমার প্রশ্ন হচ্ছে প্যানেল অতিথি কাছে স্যার মহারে, তাদেরকে আমি আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা জানাচ্ছি তাদের চমৎকার কথা বলার জন্য। আমার স্যারের কাছে প্রশ্নটা করছি, তাহলে এই যে কোঠা, মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে একজন পরিবারের ছেলে মেয়ে কয়জনের কথা থাকতে পারে, আরেকটি প্রশ্ন হচ্ছে সেটা যে কথাটা যে হয়ে মানে যে একটা যে আমাদের পূর্ণাঙ্গভাবে আবার যে স্লিপ আমরা যে পেলাম মুক্তিযোদ্ধা এবং যে সাধারণ এবং অন্যান্য ক্ষেত্রে কত পার্সেন্ট কোটা থাকতে পারে
প্রেক্ষিতে?
জি ধন্যবাদ। আপনারা জানেন যে কয়েক মাস আগে কোটা সংস্কারের জন্য ছাত্রছাত্রীরা আন্দোলন করছিলেন, তো এইটার কিন্তু একটা ন্যায্যতা আছে তাদের আন্দোলনে। যেমন তারা মেধার কথা বলেছে, প্রয়োজনীয়তার কথা বলেছে, এই যে বিষয়গুলো বলেছে সেগুলো কিন্তু বাংলাদেশের মানুষও কিন্তু আপনারা দেখবেন যে একাত্ম হয়েছে। একাত্ম হয়েছে এই কারণে যেগুলো তাদের হচ্ছে তাদের নিজেদের বাস্তবে তারা যে সমস্ত সমস্যাগুলি ফিল করছেন, বাস্তবে যে সমস্ত সমস্যাগুলোর মধ্য দিয়ে তারা যাচ্ছেন, প্রতিবন্ধকতাগুলোর মধ্য দিয়ে যাচ্ছেন, সেটার জন্য কিন্তু তারা এই কথাগুলো বলেছেন। আজকে বিসিএস পরীক্ষার ক্ষেত্রেও আপনি দেখবেন যে আমাদের কোয়োটা সেশনে একেবারে হয়ে আছে, এখানে কোনো চাকরির ব্যবস্থা করা হচ্ছে না। সরকারি চাকরিতে নিয়োগের অবস্থা খুবই খারাপ এবং এখন তো মুখ চেনা লোক ছাড়া তো আমরা দেখছি যে চাকরি হচ্ছে না। এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এই সময় কোটা সংস্কার আন্দোলনটা আমাদের কাছে কিন্তু আসলে মনে হয়েছে বাংলাদেশের বর্তমান যে সমাজ ব্যবস্থা, বাংলাদেশের বর্তমানে যে আমাদের সামাজিক পারিবারিক যে আসলে বাস্তবতা, বেকার সমস্যা ইত্যাদি সমস্ত মেধাবীদের অত মূল্যায়ন নেই, এই যে বিষয়গুলো, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোটা সমস্যাটা মানে আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের মানুষকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কতগুলো সমস্যার কথা। তারা কিন্তু কোটা বাতিলের কথা বলেনি, তারা বলে যারা আন্দোলন করছিলেন ওই সমস্ত ছাত্রছাত্রীরা বলেছেন যে
কোটা সংস্কার বলেছিলেন
হচ্ছে যে সংস্কার করার জন্য, মানে বাতিল নয়। এবং আপনারা দেখেছেন যে কোনো মানুষ যদি আসলে কোনো বিষয়কে ভেতর থেকে সমর্থন না করেন তাহলে কিন্তু এত বড় আন্দোলন গড়ে তোলা যায় না। ঢাকা থেকে শুরু করে আজকে ঢাকা ইউনিভার্সিটি, গোটা ঢাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এবং সারা দেশে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু মাঠে নেমে এসেছিলেন, সেই বিষয়টা আপনারা জানেন। এবং এর পরিণতি কি হয়েছিল সেটাও আপনারা জানেন, একটা গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা হিসেবে। আর আজকে এই এই কথার প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে তাদের এই আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তখন পার্লামেন্টে দাঁড়িয়ে উনি বলে ফেললেন যে
কোটা বাতিল করা হবে,
বাতিল করলাম আমি, কোটা বাতিল করলাম। এটা এটা কিন্তু হচ্ছে যে যারা আন্দোলন করছে তাদের তাদের অবস্থানের সাথে কিন্তু আসলে সামঞ্জস্যপূর্ণ নয়।
ছাত্র আন্দোলনে
আন্দোলন করেছে কোটা সংস্কারের জন্য,
বাতিলের জন্য না।
প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন ঠিক আছে, এতই যেহেতু হচ্ছে যে তারা চান না তাহলে ঠিক আছে কোটা বাতিল করে দিলাম, তাহলে বাতিল করে দিলে তো আর কিছু হবে না। আমি এই কথাটাকেই বলছি যে আজকে ছাত্রছাত্রীদের যে আন্দোলন এবং আন্দোলনের সাথে সারা দেশের ছাত্রছাত্রী এবং মানুষ, বিভিন্ন পরিবারের মানুষ, জনগণ যারা থেকে সমর্থন করেছেন তারা তাদের অবস্থা আপনারা দেখেছেন যে কত ব্যাপক সংখ্যক মানুষ এটাকে আসলে সমর্থন করেছেন। তো এটা এই আন্দোলনকে পরবর্তীতে কিন্তু দমন করার জন্য আপনারা জানেন যে ভয়ানক রকম তৎপরতা চালানো হয়েছে, সহিংস আচরণ করা হয়েছে। আজকে সরকার পক্ষের ছাত্র সংগঠন যারা তারা এবং পুলিশ যৌথভাবে আজকে ছাত্রছাত্রীদের উপর হামলা চালিয়েছে, তাদেরকে ব্যাপকভাবে তাদের উপর নিপীড়ন করা হয়েছে, এমনকি যারা নিপীড়িত হয়েছেন, যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, পা ভেঙে গেছে, এরকম পরিস্থিতি যাদের হয়েছে তাদেরকে হসপিটালে ভর্তি করতে দেওয়া হয়নি। কিন্তু হসপিটালে ভর্তি করা যারা হয়েছিলেন, যেমন আমি রাজশাহীতে রাজশাহী তরিপুলের কথা যদি বলি, একদম এক্সরেতে পরিষ্কার দেখা যাচ্ছে যে তার পাটা ভেঙে গেছে, কিন্তু সেই সুস্থ হওয়ার আগে তাকে রাতের বেলা তাকে হসপিটাল থেকে বের করে দেওয়া হয়েছে এই সরকারি বাহিনীর নির্দেশে। এইরকম হচ্ছে পরিস্থিতি। এরকম আরো অনেক ছেলেমেয়ের কথা বলা যায়, সময়ের কারণে আমি সবার কথা বলছি না। এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু তারপরে মন্ত্রিসভায় তারা সিদ্ধান্ত নিলেন কি যে ঠিক আছে কোটা আসলে বাতিল করা হলো, এবং সেইখানে বক্তব্যে আমরা আশ্চর্যজনক ভাবে আসলে দেখলাম, আমরা আসলে খানিকটা মর্মাহত হয়েছি যে প্রধানমন্ত্রী বলে কোটা তো বাতিল করা হয়েছে, এখন যদি কেউ যদি আবার কোটার জন্য আন্দোলন করে তখন দেখা যাবে মানে পরিবর্তন হতে পারে। এই ধরনের কথাটা তার মানে হচ্ছে সরাসরি প্রধানমন্ত্রীর জায়গা থেকে এত দায়িত্বশীল একটা স্থানের থেকে তিনি এই কথাটা বলবেন, এটা আসলে বাংলাদেশের মানুষ চারপাশের সমস্ত রাস্তাগুলোকে একদম বন্ধ করে দিল এবং সেখানে অল্প কিছু ছেলে মেয়ে সেখানে দেখা গেছে। ওটা সংস্কারের পক্ষে যে সমস্ত হাজার হাজার ছেলে মেয়ের সারা দেশে নেমে এসেছিল, এর পুরো বিপরীত চিত্র কিন্তু আমরা দেখলাম যে কোটা পুনর্বহালের দাবিতে যে আন্দোলনটা এখন চলছে,
ফিরিয়ে দাও কোটা, এই নামে
ফিরিয়ে দাও কোটা, সেটা
অসুবিধা হয়নি যে এটা হচ্ছে যে সরকারি সমর্থনে আসলে হচ্ছে বা সরকারের উস্কানিতে বা সরকারের সমর্থনে আসলে এই বিষয়টা হচ্ছে।
যাই হোক এখন না, কিন্তু একটা জিনিস মুশফিককে আমি বলতে চাই এবং তানভীর সিদ্দিকীও আছেন, আমাদের যেটা প্রশ্ন যে যদি তাই হয় যে কিছু সংখ্যককে নিয়ে সরকার সমর্থক কিছু লোকজনকে নিয়ে এখানে শাহবাগের চত্বরে আনা হয়েছে, তাহলে বাকি যারা হাজার হাজার দাবি নিয়ে সোচ্চার যে কোটা ফিরিয়ে দাও, তারা কোথায়? তাদের চিত্র কেন দেখানো হচ্ছে না বা দেখা যাচ্ছে না? এমন তো হতে পারে না যে সমস্ত মিডিয়া সেগুলো মানে একেবারে ব্ল্যাক আউট করছে।
কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করেছিলেন তারা তো এখন মাঠে নেই, তারা এখন মাঠে নেই মানে হচ্ছে যে তাদের তো এক ধরনের কথা, তারা ওনারা নিজেরাও আসলে মর্মাহত। আমি অনেক ছেলে মেয়েদের সাথে কথা বলে দেখলাম যে তারা মর্মাহত এই কারণে যে আমরা তো চেয়েছিলাম সংস্কার, আসলে কি হলো, আসলে কি হতে যাচ্ছে? একদিকে তো নিপীড়ন নির্যাতন এটা হচ্ছে, আবার অন্যদিকে হচ্ছে যে ব্যাপারটা কি হতে যাচ্ছে যে আবারও দেখা যাচ্ছে যে পুনর্বহালের দাবিতে এবং প্রধানমন্ত্রী এই কথা বলার পুনর্বহালের দাবিতে আবার কিছু ছাত্রছাত্রী তারা আন্দোলন করছে। তো এরকম একটা পরিস্থিতিতে যারা সংস্কারের আন্দোলন করেছেন তারা তো সাংঘর্ষিক জায়গায় তারা আসেননি। আমি তো মনে করি যে এটা একটা খুব
সঠিক চিত্র দেখা যাচ্ছে না, আপনি সেটা বলতে যাচ্ছেন। আমি তানভীর সিদ্দিকীর কাছে যাব। তানভীর সিদ্দিকী,
মোহাম্মদ আব্দুল্লাহ লাইনে আছেন,
আব্দুল্লাহ লাইনে আছেন,
আসসালামু আলাইকুম আপা।
আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার
তানভীর সিদ্দিকী ভাই এবং মিশু আপা অনেক কথা বলে ফেলেছেন, আমার বলার অনেক কিছুই ওনারা বলছেন আর কি, তারপরেও আমার মনে হয়
না বলুন
কোটা আপনার ছাত্র ছাত্রীরা সাধারণত যেটা চেয়েছিল সেটা ধর সংস্কার, কিন্তু এক পর্যায়ে এটাকে বাতিল এবং পরবর্তীতে যে পরিপত্র বা সার্কুলার জারি করা হলো সেখানে দেখা যাচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করা হলো, কিন্তু অন্যান্য নিচের দিকে এই কোটাটা থাকবে। তারপরেও এখন যে আবার কোটা ব্যবস্থা পুনর্বহাল করার জন্য বিশেষ করে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 30% কোটা সংস্কার করার জন্য বলা হচ্ছে, আমার মনে হয় সংস্কারের দিকটাতে থাকলেই ভালো হতো, টোটাল সিস্টেমটাকে বাতিল না করে।
বাতিলের তো দাবি ছিল না, দাবি ছিল সংস্কারের, সুতরাং সেটাই সবাই আশা করছে এবং যারাই আছেন খবরাখবরে সেটাই আমরা দেখেছি। সেলিম, তাই তো?
হ্যাঁ। আচ্ছা, মন্ত্রিসভায় যে সুপারিশটা এসছে এই এই বিষয়তে মানে
কোটা নিয়ে,
হ্যাঁ, তো এইটা বলা হচ্ছে নবম মানে পূর্বতন প্রথম শ্রেণী, যেটা নবম দশম ও তেরোতম গ্রেডের ক্ষেত্রে সরকারি মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। তানভীর সিদ্দিকী, এই ব্যাপারে কি একটু বিস্তারিত বলতে পারবেন?
ধন্যবাদ। যে সিদ্ধান্তটা মন্ত্রী পরিষদ থেকে এসছে এটা একটা কমিটি সিদ্ধান্ত, এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে, যেখানে মাননীয় ক্যাবিনেট সচিব ছিলেন সেটার সদস্য, ওনারা মিলে এই সুপারিশটা করেছেন এবং এই সুপারিশের কতগুলো ভিত্তি ছিল। কারণ হচ্ছে আপনি যখন এটা তো চিন্তা করেন না কেন যে দেশে যারা প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে যারা জড়িত মূলত তারাই দেশটা চালান, সেটা যে ক্যাডারেই হোক না কেন, তো এইরকম একটা জায়গায় যেখানে মেধা এবং দক্ষতার বিষয়টা হয়ে যাচ্ছে সেই জায়গাটায়
যদি আমরা কোটা দিয়ে একটা বড় অংশ ফিল আপ করে ফেলি, আবারও বলছি যে মুক্তিযোদ্ধার কোটা কিন্তু একটা অংশ মাত্র, পুরাটা না, অনেকের
মধ্যে
মুক্তিযুদ্ধ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটু সমস্যা হতেই পারে। নাম্বার টু হচ্ছে যে কারণে কোটা বিরোধী আন্দোলন এটা কয়েক বছর থেকেই চলছে, এটা গত ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে একটা অবস্থান নিয়েছে, এটা সেটা হচ্ছে যে তারা বলছেন যে তাহলে আমরা কি করবো, 56% যদি কোটায় চলে যায় আমরা কোথায় দাঁড়াবো, হাজার হাজার বেকার ছেলে যে আছে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, সম্প্রতি কিন্তু সরকারি চাকরির ব্যাপারে বিশেষ করে এই ধরনের সিনিয়র পজিশনে যথেষ্ট আগ্রহ জেগেছে তরুণদের ভিতরে। কারণটা হচ্ছে যে তাদের যে সমস্ত সুযোগ সুবিধা সরকারি চাকরিতে বাড়ানো হয়েছে সেটা তাদেরকে আকৃষ্ট করেছে, কারণ তাদের বেতন বেড়েছে, তাদের সুযোগ সুবিধা বেড়েছে, তাদের স্বল্প মূল্যে গাড়ি বাড়ি ব্যবস্থা করা হচ্ছে স্বল্প সুদে, সব মিলিয়ে একটা এনভায়রনমেন্টটা, আগে যেটা মাল্টিনেশনাল কোম্পানি বা প্রাইভেট চাকরিতে বা এনজিওতে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকতো, তারা এখন এই সরকারি চাকরি সরকার মুখী হয়ে গেছে। এখন একজন মেধাবী যখন দেখছেন যে ওনার মেধা থাকা সত্ত্বেও, উনি তালিকায় মেধা তালিকায় থাকা সত্ত্বেও নিচের দিকের কেউ ঢুকে যাচ্ছেন প্রথম শ্রেণীর চাকরিতে কোটার কারণে, উনি ডিমোটিভেটেড ফিল করছেন। তো আমি অনেক সময় কথা বলেছি, তাদেরও একই কথা যে কোটা থাকুক, একটা সহনীয় পর্যায়ে থাকুক। এখন ওনাদের মুক্তিযোদ্ধাদের যে ব্যাপারটা সেটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু, এই ইস্যুটাই এখন একটা একটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে অনেকের জন্য। প্রথমে ছিল মুক্তিযোদ্ধা, তারপরে আসলো মুক্তিযোদ্ধার সন্তান সরকারি পলিসিতে, এখন এসছে মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্ম, যে বলা হয় না কি যাবে।
তবে কোটার এই বিষয়টি আসলে সারা দুনিয়াতে আছে আপা, আমরা আমেরিকাতে তো কি এখানে ভেটারান কোটা একটা উল্লেখযোগ্য জিনিস,
সামরিক বাহিনীতে যারা কাজকর্ম করেছেন তাদের পরিবারেরও সুযোগ সুবিধা আছে কিছু।
হ্যাঁ, তো কোটা আমার মনে হয় যে উন্নত বিশ্বে ইউরোপ আমেরিকা আফ্রিকা সর্বত্র
উন্নত কোটার একটি ব্যাপার থাকে। আর বাংলাদেশের প্রেক্ষিতে আমি বলবো যে মুক্তিযোদ্ধাদের নিয়ে যেটা খুব তানভীর বারবারই বলছেন যে খুব সেনসিটিভ ইস্যু, স্পর্শকাতর বিষয়, অবশ্যই এটা স্পর্শকাতর। মুক্তিযোদ্ধা যারা নিজের যে আত্মাহুতি দিয়েছেন এই দেশটির জন্য, সেই দেশের মানুষের কাছ থেকে বা সেই দেশের কাছ থেকে, সেই দেশের সরকারের কাছ থেকে তারা এইটুকু তো দাবি করতেই পারে। এবং মুক্তিযোদ্ধা শুধু না, যারা মুক্তিযুদ্ধে আহত হয়েছেন, যারা ক্ষতবিক্ষত হয়েছেন, যারা সব কিছু সর্বহারা হয়েছেন, তাদের দাবি দেশের প্রতি থাকবে না তো কার প্রতি থাকবে, সেটাই আমার প্রশ্ন। সেলিম,
না সেটাই, জি জি বলুন।
জি, আমি বলছি যে আপনারা জানেন যে মুক্তি, হ্যাঁ আপনারা সঠিকই বলেছেন যে ইউরোপ আমেরিকা সারা দুনিয়াতে কিন্তু আমরা কিন্তু, আপনি জানেন যে মুক্তিযোদ্ধাদের কোটা ছিল 30%, তারপরে এখানে অনগ্রসর জাতি ধর্ম, তারপরে যে নারী, এইরকম কিন্তু কতগুলো বিষয়ে কিন্তু আমি মনে করি যে মানে আমাদের অভিজ্ঞতা যেটা অবজারভেশন যেটা দেখছি যে সারা দুনিয়াতেই কিন্তু থাকে। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো যে মুক্তিযোদ্ধারা বাংলাদেশে কিন্তু মুক্তিযোদ্ধাদের অনেকে কিন্তু রিয়্যাক্ট করেছেন যখন মুক্তি কোটা সংস্কারের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করেন, তখন যে অনেকে যারা বলেছে যে মানে এটা বিপক্ষে যারা কাজ করেছেন যে মুক্তিযোদ্ধাদের কোটা দরকার, যেমন ধরুন যে এখন যারা আন্দোলন করছেন তাদের ব্যাপারে কিন্তু রিয়াল মুক্তিযোদ্ধা যারা প্রকৃত মুক্তিযোদ্ধারা বলেছেন যে এটা পত্রপত্রিকায় এসছে, আমাদের ফেস সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক রকম অনেক বার লেখা হয়েছে, অনেক মুক্তিযোদ্ধারা বলেছেন যে আমাদেরকে অপমান করা হচ্ছে, আমরা কোনো ভাতার জন্য, আমরা কোনো কোটার জন্য মুক্তিযুদ্ধ করিনি, এটা একটা দিক। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা যে কোটা তো কোটার আসলে ইয়ারা মানে বেনিফিশিয়ারি কারা, এখানে আমরা তো প্রকৃত মুক্তিযোদ্ধা যারা তাদের অনেককে বাংলাদেশের যে সমস্ত মেন স্ট্রিম পত্রিকাগুলো সেগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন অমুক মুক্তিযোদ্ধা নীলফামারীর একজন মুক্তিযোদ্ধা ভিক্ষা করছেন, অমুক আজকে দিনাজপুরের একজন মুক্তিযোদ্ধা তিনি আজকে দেখা যাচ্ছে বিনা চিকিৎসায় ঘরে শুয়ে মরছেন, এরকম কিন্তু অসংখ্য মানুষ, অসংখ্য যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা কিন্তু আছেন, এবং তাদেরকে কিন্তু মানে তাদেরকে এখনো পর্যন্ত তাদেরকে তালিকাভুক্ত করা হয়নি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখছি যে এই যে 30% যে মুক্তিযোদ্ধার কোটা করা হয়েছে, আমিও মনে করি যে সেটা আসলে মুক্তিযোদ্ধাদেরকে মানে আসলে অবমাননাই করা হয়েছে, যারা বলছেন মুক্তিযোদ্ধারা যারা আসলে বলছেন। অবশ্যই মুক্তিযোদ্ধাদের একটা কোটা থাকতে পারে, তারা দেশের জন্য এত বড় আত্মত্যাগ করেছেন, কিন্তু তাদের একেবারে জেনারেশন টু জেনারেশন আমাদের এটাকে বয়ে নিয়ে যেতে হবে এরকম যদি হয়, আমি মনে করি যে সেটা আসলে বাস্তবসম্মত নয়, এবং এটা তো আসলে হওয়ার কথা না। বাংলাদেশে এত বেশি জনবহুল একটা দেশ, সেই দেশের অধিকাংশ মানুষ আছে যেখানে মানে তাদের জীবনযাত্রার মান এত পশ্চাৎপদ আজকে, আর সেটা দারিদ্র সীমার নিচে বসবাস করেন এখনো পর্যন্ত প্রায় 30% মানুষ। এই যে পরিস্থিতিগুলো, তাহলে হয় কি যে এটা মনে হয় যে একটা উদ্দেশ্য প্রণোদিত এবং এই সিদ্ধান্তটা রাজনৈতিক মনে হয়, তো যার জন্য এটাকে আসলে আমরা সব বাংলাদেশের অধিকাংশ মানুষ এটাকে আসলে সমর্থন করতে
পারে না। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ মোশরেফা মিশু। এই যে মুক্তিযোদ্ধাদের ভেতরেই আপনি বললেন যে আসল এবং নকল মুক্তিযোদ্ধার একটি ব্যাপার দাঁড়িয়ে গেছে, যার কারণে এই কোটা সংস্কার আন্দোলনটিও শুরু হয়েছে ওই কারণেই যে প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানেরা এর সুবিধা পাচ্ছে না।
মুক্তিযোদ্ধাদের সেখানে তো সমস্যা দেখা দেবেই।
আপা ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জুনায়েদ সাকি, আমরা মনে হয়
তার কাছ থেকে আমরা কিছু বক্তব্য শুনিনি। অবশ্য জুনায়েদ সাকি, আপনাকে স্বাগত জানাচ্ছি।
আচ্ছা, আমাদের সঙ্গে মোশরেফা মিশু এবং অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী এতক্ষণ ধরে কথা বলছিলেন যে নতুন করে যে কোটা আন্দোলনের, কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু হয়েছে সেইটার যৌক্তিকতা এবং আগের আন্দোলনের প্রেক্ষিতে এই আন্দোলনটা কতটা বেগবান পাবে বা তাদের সমর্থন পাবে এই কথা। তো ওনারা দুজনই বলছিলেন যে এটা অনেকটা স্পন্সর্ড আন্দোলন আর কি, কোন কোন মহল হয়তো তাদের মদত দিচ্ছে, তা আপনার কি মনে হয়?
আমার মনে হয় যে দেখুন, কোটা সংস্কারের দাবিতে একটা আন্দোলন হয়েছিল,
জি সেটি মূল আন্দোলন ছিল,
দাবিতে নয়। কাজেই এই যে সরকার যে একতরফাভাবে বাতিল করে দিল, এটা একটা অত্যন্ত স্বেচ্ছাচারী এবং দায়িত্বহীন সিদ্ধান্ত, এবং এটা হচ্ছে এক ধরনের আন্দোলনের প্রতি এক ধরনের তারা যে ক্ষিপ্ত ছিল, তারা যে এই আন্দোলনের প্রতি এক ধরনের ভীষণ ভাবে নাখোশ, সেইটার একটা প্রকাশ তারা ঘটালেন যে ঠিক আছে তোমরা সংস্কার চেয়েছো, আমরা বাতিলই করে দিলাম। এই ভঙ্গিটা সরকারের একটা ক্ষমতার যে দাপট, সেই দাপটেরই একটা অংশ বলে আমরা মনে করি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দেখুন, কোটা বাতিল করার কোনো মানে সুযোগই এই কারণে নেই যে কতগুলো, যেমন প্রতিবন্ধীদের কোটা কিংবা আমাদের এখানে যারা মানে বাঙালির বাইরে অন্যান্য জাতির সদস্যরা আছেন, যারা
সংখ্যালঘুদের
অবস্থায় আছে, যাদেরকে আদিবাসী তারা হিসেবে নিজেদের দাবি করেন, এই আদিবাসী জনগোষ্ঠীর জন্য যে কোটা, এটাও এই দুটো কোটা কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে,
জি
এখানে তাদের কোটা মানে রাখতেই হবে, এই কারণে যে তাদের তারা যদি কোটা না থাকে, বাংলাদেশের 40টি আদিবাসী কিংবা মানে সংখ্যার দিক থেকে কম যারা
ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী,
তারা এখন পর্যন্ত মেইনস্ট্রিম অর্থাৎ প্রথম এবং প্রথম শ্রেণীর কোনো চাকরিতে কিংবা এমনকি দ্বিতীয় শ্রেণীর চাকরিতেও তাদের কোনো মানে তারা আসতে পারে না। কাজেই এই এই ধরনের পিছিয়ে পড়া জনগোষ্ঠীতে আসলে পুরো সীমা আনতে গেলে আমাদেরকে এই কোটা ব্যবস্থাটা মানে রাখতে হবে। এক দুই হচ্ছে যেমন ধরুন নারীর ক্ষেত্রে মানে আমাদের অনেকগুলো উন্নতি হয়েছে, আবার এই শহর মফস্বল এবং গ্রামের মধ্যে বড় ধরনের একটা তফাৎ কিংবা এক ধরনের ডিসপ্যারিটি বৈষম্য এখনো রয়ে গেছে, কাজেই সেই নারীর ক্ষেত্রেও এই জিনিসটা কি করবে। এমনকি এই যে সংখ্যালঘু জাতির ক্ষেত্রে যেটা বললাম আদিবাসীদের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু তাদের মধ্যে অগ্রসর অনগ্রসরতার ব্যাপার আছে, ফলে এইসব কোটাগুলোর প্রয়োগের ক্ষেত্রে একটা সংস্কার দরকার, সেই সব দিকে কোনো মনোযোগ থাকবে না। মুক্তিযোদ্ধাদের যে সম্মান দেওয়া হয়েছে সেই সম্মানটা পুরোপুরি ফিরিয়ে নেওয়ার তো কোনো ব্যাপার নেই, একদিকে যেমন যা আছে সেটা খুব ন্যায্য নয়, অর্থাৎ মানে প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে মুক্তিযোদ্ধার সন্তানরা না এবং তার পরবর্তী প্রজন্মরাও এটা পাবেন, এটা যেমন ন্যায্য নয়, তেমনি আবার পুরো বাতিল করাটাও ন্যায্য নয়। প্রতি মুক্তিযোদ্ধা পরিবারের একজন একটা কোটার সুবিধা পাবে, সেইটুকু করলে তাদের প্রতি যেমন সম্মানও রাখা হয় আবার সেটা ন্যায্যতার উপরে দাঁড়ায়, অর্থাৎ অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা কোটার সুবিধা নেননি, এমনকি তার সন্তানও নেয়নি, হয়তো তার পরের প্রজন্ম তৃতীয় প্রজন্মে এসে তারা
প্রয়োজনে তারা সেটা চাইছে
পরিবার থেকে একজনে, এই যে এইভাবে ধরেন সংস্কার করলে 15-20% কোটার মধ্যেই পুরো কোটা সংস্কার করা যেত এবং এইভাবে একটা পুরো মানে অর্থাৎ আমরা কোটার রাখার যে যৌক্তিকতা সেটাকে রাখতে পারতাম, আবার যেভাবে ছিল তার যে অযৌক্তিকতা সেটাকে বাতিল করতে পারতাম। ছাত্ররা আন্দোলন করেছিল একটা সংস্কারের দাবিতে, কিন্তু আজকে সরকারের ভূমিকা থেকে আমরা দেখছি মনে হচ্ছে যে ছাত্রদের উপর একটা শোধ নেওয়ার জন্য এবং আন্দোলনকারী কিংবা সমাজের বিভিন্ন অংশের পরস্পর মুখী করে তোলার জন্য প্রতিদ্বন্দ্বী কিংবা তাদের মধ্যে বিরোধ তৈরির জন্য একটা এইভাবে একটা প্রস্তাব আনলেন। আর কোটা তো সর্বক্ষেত্রে প্রযোজ্য, এটা কেন কেবলমাত্র প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে,
সর্বক্ষেত্রে প্রযোজ্য,
চাকরির ক্ষেত্রেও তো কোটা ব্যবস্থা আছে,
নিশ্চয়ই
সব ক্ষেত্রে কোটার
কোটা ব্যবস্থা কি পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হতে পারে যদি বলে থাকেন, তাহলে তারা পুনর্বিবেচনা করবেন কি?
আমি কথাটা শুনতে পাইনি, মানে
কোটা ব্যবস্থা সম্পর্কে বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম তিনি বলেছেন সম্প্রতি যে এই কোটা ব্যবস্থাকে সরকার যদি আবার পুনর্বিবেচনা করে ফিরিয়ে আনতে চান তাহলে সেটা সম্ভব হতে পারে। তো এটা এই পুনরায় কি ফিরিয়ে আনা সম্ভব?
জিনিসটা নিয়ে ধোঁয়াশার তো কোনো প্রয়োজন নেই, আমরা যেটা সংস্কার চাওয়া হচ্ছে সেই সংস্কারটাকে মানে একটা যৌক্তিক জায়গায় নিয়ে এসে এটা কিন্তু করা সম্ভব। এখন যদি এরকমটা দাবি করা হয় যে বিভিন্ন অংশের মধ্যে পরস্পর বিরোধিতা তৈরি করে দিয়ে ডিভাইড এন্ড রুল পদ্ধতিতে তারপরে পুরো জিনিসটার উপরে ঘোলা পানিতে মাছ শিকার করা, এই ধরনের মানে চিন্তা ভাবনা সরকারের দিক থেকে খুবই মানে একটা জনগণের সাথে একটা বৈরী মনোভাবের পরিচয় ঘটবে। তারা জনগণের দাবি দেওয়ার প্রতি যে একটা সংবেদনশীলতা দেখানো এবং তাদের সেই দাবি দেওয়া গুলোকে কিভাবে সমন্বয় করা যায় সে বিষয়ে একটা রাষ্ট্রের পরিচালক হিসেবে একটা যে মানে একটা যে অভিভাবকের জায়গা থেকে দেখা সেরকম কোন দৃষ্টিভঙ্গি তাদের এখানে প্রকাশ ঘটবে না। আমরা মনে করি যে কোটার ব্যবস্থা নিয়ে সমাজের বিভিন্ন অংশের মানে এটা তো সরকারি চাকরির বিষয় বলে কেবলমাত্র আমলারাই বিষয় সিদ্ধান্ত নেবেন এটা তো
ব্যাপারটা ইস্যু,
এবং সে কারণে এই সমাজের বিভিন্ন অংশের এক্সপার্টদের প্রতি মানে মতামত দরকার এবং সরকার এই বিষয়ে একটা জাতীয় কমিশন করতে পারে এবং তারপরে তার সকলের মতামতের ভিত্তিতে এই কোটাকে 15% থেকে সর্বোচ্চ 20% মধ্যে আমি মনে করি যে সবগুলো জায়গায় আমরা একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে পারি। ফলে এইটা আমার মনে হয় আমি নিজে আলোচনা করে দেখেছি, আমি জানি না যে মানে আমার মনে হয় যে শিক্ষার্থীদেরও এই বিষয়ে এমন কোনো আপত্তির জায়গা ছিল না এবং যদি এই এটা এই যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতো।
আপনার এই যুক্তির সঙ্গে হয়তো অনেকেই একমত হবেন। সেলিম, আমাদের হাতে খুব একটা সময় নেই,
আমাদের 3-4 মিনিট আছে। জি জি, তানভীর সিদ্দিকী বলুন।
তানভীর বলেন।
আচ্ছা, আমি যে বলছিলাম যে এখনো তো এটা ক্যাবিনেটে পাশ হয়েছে, এটা তো পার্লামেন্টে যায়নি, কিন্তু আমার এটা আশঙ্কার কথা আজকে বলে রাখি, সেটা হচ্ছে যদি এটা পার্লামেন্টে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যেভাবে এটা সিদ্ধান্ত হয়েছে সেভাবে পাশ হয় এবং এটা যদি আদালতে চ্যালেঞ্জের সম্মুখীন হয় তাহলে কিন্তু সমস্যা হবে, কারণ তখন এটা সম্পূর্ণভাবে সংবিধানের 19 অনুচ্ছেদের সাথে কিন্তু সাংঘর্ষিক হবে। কারণ 19 অনুচ্ছেদে ক্যাটাগরিক্যালি বলা আছে যে সুযোগের সমতা সবার থাকবে, তারপরেও বিশেষ কিছু ক্ষেত্র বলে দেওয়া আছে বিশেষ করে নারী বা অন্যান্য যে ক্ষেত্রগুলো সেই জায়গায় কিন্তু কোটার ব্যবস্থাটা কিছু করার নির্দেশনা আছে সংবিধানের যে এই অংশটা কিন্তু নির্দেশমূলক। সেই ক্ষেত্রে যদি চ্যালেঞ্জ হয় সমস্যা হবে এবং কোটার ইস্যুটা
আবুল কালাম,
মাসুম বিল্লাল আজাদ, মুস্তফা খন্দকার, জয়ন্ত হৈমন্তী, সিদ্ধার্থ ভট্টাচার্য, সবুজ ইসলাম, শঙ্কর হালদারের কথা আপনি বললেন, নিজাম চৌধুরী দেখছেন আমাদের সঙ্গে, তারপরে মোহাম্মদ আবদুল্লাহ তো কথাই বলেছেন, লিয়াকত আলী আছেন আমাদের সঙ্গে, আপনাদের অসংখ্য ধন্যবাদ এই আজকের কোটা সংস্কার আন্দোলনের পুনর্বহাল আন্দোলনের আলোচনায় আপনারা অংশগ্রহণ করলেন। আমরা দুজনের বক্তব্য শুনেছি, মোশরেফা মিশু যদি 30 সেকেন্ড আপনি আমাদেরকে একটু সমাপনী বক্তব্য দেন যে কি হবে।
না, এটা আসলে আমাদের তরুণদেরকে এবং আমাদের সামাজিক ভাবেও আমাদের বিভিন্ন পরিবারগুলোকে একটু পরস্পর মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে একটা সরকারি পার্টি ঠিকই বলেছে যে এটা আসলে মানে এক ধরনের তো ডিভাইড এন্ড রোল পলিসির মতো অবস্থা, জনগণের মধ্যে বিভক্তি তৈরি করা। এটা যদি শাসক গোষ্ঠীর একটা শাসক শ্রেণী মানে আমি বলছি যে যারা সরকারে আছেন এখন তারা তাদের যদি এরকম একটা উদ্দেশ্য হয় তাহলে সেটা জাতির জন্য বড় দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। অনেক ধরনের সরকার অনেক ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন যেগুলো আসলে জনগণের স্বার্থের পক্ষে নয়, দেশের স্বার্থের পক্ষে নয়। আবার আমরা কোটা সংস্কারের আন্দোলনটাকেও আমরা দেখলাম যে এটাকে নিয়েও কিন্তু সরকার আসলে এক ধরনের একটা খেলা করছেন। এগুলো আসলে আমাদের দেশের জন্য আমাদের জনগণের জন্য কোনোভাবেই ভালো হবে না। এবং আরো সত্যি করে আরো স্পষ্ট করে বলি, ওনারা মুক্তিযুদ্ধের পক্ষে সরকারের কথা বলেন কিন্তু আমরা আসলে দেখছি মুক্তিযুদ্ধের যে আসলে সাম্যের চেতনা, শোষণ মুক্তির চেতনা, বৈষম্যহীনতার যে চেতনা, এইগুলো আসলে না হয়ে পুরোপুরি মুক্তিযুদ্ধ বিরোধী একটা চেতনার
আমাদের আলোচনা
আলোচনা আমাদের এখানে শেষ করতে হবে। আসলে
আমি 10 সেকেন্ড একটু কথা
বলছি। হ্যাঁ বলুন।
হ্যালো।
হ্যাঁ বলেন বলেন।
যে গতকালকে আমি আদিবাসীদের একটা প্রতিবাদ মিছিলে ছিলাম, আমি নিজে তাদের সাথে সংহতি জানিয়েছি, কারণ এই কোটা সংস্কার আন্দোলনে যখন আমরা সংহতি জানিয়েছি আবার এখন বাতিলের মাধ্যমে যে অনেকের অধিকার খর্ব হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা আন্দোলনে সংহতি জানাচ্ছি। আমি মনে করি যে গোটা সংস্কারের যারা আন্দোলন করেছিলেন, যারা আদিবাসীরা আন্দোলন করছেন, এমন মুক্তিযুদ্ধের সন্তানদেরও যারা প্রতিবাদ করছে, আমি মনে করি সকলের আবার সম্মিলিত ভাবে বলা উচিত।
ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। যারা তিনজন যারা আপনারা প্যানেলে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আলাপনের আলোচনা আজ এখানেই শেষ করছি।
আপনাদেরও ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এই বাজনা বদলেই বুঝতে পারছেন যে এবার সংবাদ শিরোনাম শোনার পালা, আর সংক্ষিপ্ত সংবাদ পড়ে শোনাচ্ছেন তাহিরা কিডিয়া।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী বিচারক ব্রেট ক্যাভেনর মনোনয়নের জন্য সেনেটে চূড়ান্ত ভোটাভুটির আগে সীমিত সংখ্যক সেনেটররা কয়েক ঘণ্টা আগেই হ্যাঁ না ভোট দিয়েছেন। ওই ভোটের মধ্য দিয়ে আগামীকাল শনিবার পূর্ণ সেনেটে চূড়ান্ত ভোট গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হল। খুব সামান্য ভোটেই এই মনোনয়ন পূর্ণ সেনেটে ভোটাভুটির জন্য পাশ হয়। বেইজিং এবং ম্যানিলার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও ফিলিপিন্স যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীতের মৈত্রী এবং মজবুত বিশ্বস্ততার সম্পর্ককে নতুন করে গড়ার উদ্যোগেই আগামী বছর যৌথ সামরিক মহড়া বৃদ্ধি করবে। ওয়াশিংটন এবং ম্যানিলা 2019 সালে 281টি যৌথ সামরিক মহড়া করার বিষয়ে একমত হয়েছে। 2018 সালের অর্থাৎ এবছর নোবেল শান্তি পুরস্কার পেলেন ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর স্ত্রীরোগ চিকিৎসক ডেনিস মুকওয়েগে এবং ইয়েজিডি সম্প্রদায়ের অধিকারকর্মী নাদিয়া মুরাদ। কঙ্গোতে যৌন নিপীড়ন ও ধর্ষণের শিকার নারীদের চিকিৎসা দানের জন্য এবং ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের হাতে যৌন দাসী হিসেবে বন্দী ও যৌন অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পাওয়া অধিকারকর্মী ইয়াজিডি সম্প্রদায়ের নাদিয়া মুরাদকে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনসহ 5 দফা দাবির আদায়ের জন্য সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় ঐক্য গঠনের যে সিদ্ধান্ত নিয়েছে তা বানচালের জন্য সরকার ষড়যন্ত্র করছে বলে দাবি করে বিএনপি বলেছে যে তা কখনোই সফল হবে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মিরসরাইয়ের একটি জঙ্গি আস্তানায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাবের অভিযানে 2 জন জঙ্গির ছিন্ন ভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারত রাশিয়া থেকে সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র কিনছে, এ বিষয়ে একটি চুক্তি হয়েছে।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন, OBS পদ্ধতিতে ফেসবুক লাইভ পরিচালনায় ছিলেন সঞ্জানা ফিরোজ, আর প্রকৌশলী ছিলেন আইদিন উৎকম। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি আমি আনিসা আহমেদ, আর আমার সঙ্গে তাহিরা কিবরিয়া। প্রকৌশলী ছিলেন আইদিন উৎকু, আমি আগেই বলেছি। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.